এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে কবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝি ঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, একি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ের গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন প্রেত। সাথে আছে আমি জেফ্রি খান। ভাই শুধু বলতে চাই যে এখন এই মুহূর্তে কিন্তু প্রেত শুরু হয়ে যাচ্ছে, এবং আশা করছি আজকের প্রেতের এপিসোড আপনাদের কাছে বেশ ইন্টারেস্টিং লাগবে। আমি যদি বলি তাহলে বলতে হবে যে আজকে কিন্তু প্রেতের নতুন একটি এপিসোড আপনাদের সামনে হাজির করেছি, এবং আজকের এপিসোডে বেশ ভয়াবহ কয়েকটা ঘটনা থাকছে। প্রথমে যে ঘটনাটা থাকছে সেটা হচ্ছে মৃত্যুর পর ফিরে আসার এক অদ্ভুত এবং খুবই লোমহর্ষক এক ঘটনা, এবং এরপর দুটি স্টোরি আছে, একটা একটা ভৌতিক বাড়ি নিয়ে এবং আরেকটা বেশি ইউনিক একটা স্টোরি এবং রহস্যময় ঘটনা। বলতেই পারি যে খুবই রহস্যময় ঘটনা আছে লাস্টের স্টোরিটা, এবং বেশ ভয়াবহ কিছু ঘটনা আপনারা শুনবেন আজকে। আপনারা কমেন্ট করবেন এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাথে কানেক্ট করার, এবং আপনাদের সাথে কানেক্ট করে আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করে দিতে। আপনারা যদি চান যে প্রেতে আপনারা অংশগ্রহণ করবেন, প্রেতে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন, প্রেতে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটি ওয়ে আছে, দুটি না একটাই ওয়ে আছে, উইচ ইজ ইমেল। ইমেলের আইডিটা হচ্ছে pret.shadimusical@gmail.com, pret.shadimusical@gmail.com। ঠিক এখানে ঘটনা সেন্ড করে দিবেন, অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক, তাহলে চলবে। সো আমি আর দেরি করবো না, ঘটনায় চলে যাচ্ছি। আশা করছি আজকের প্রেত পডকাস্ট আপনাদের কাছে বেশ ভালো।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। ঘটনাটির নাম ভয়। ঘটনাটা আমাকে পাঠিয়েছেন ফিরোজ ভাই, এবং ফিরোজ ভাই কালেক্ট করে ঘটনাটি পাঠিয়েছেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেফ্রি ভাই, আশা করি ভালো আছেন এবং সবসময় ভালোর তলেই থাকেন। আমি ফিরোজ খান, আজ প্রেত পডকাস্টে নতুন ঘটনা পাঠালাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটির নাম ভয়। শুরু করছি ঘটনা। মনে আছে ছোটবেলায় লোডশেডিং হবার দিন গুলো, পড়ার ফাঁকে লোডশেডিং হলে আমরা ঠাকুরমা বা দাদুর কাছে গল্প শুনতে বসতাম। আমার দাদু অর্থাৎ আমার ঠাকুরদা মায়ের বিয়ের আগে মারা যান, আর ঠাকুরমা বছর দুয়েক আগে মারা যান। তো যাই হোক, তখনও আমাদের বাড়িতে ইনভার্টার আসেনি। লোডশেডিং হলেই আমরা ভাই বোনেরা ঠাকুরমার কাছে বসে চুটিয়ে গল্প শুনতাম, কখনো রামায়ণ মহাভারতের গল্প, আবার কখনো বা ওনাদের ওপর বাংলায় জীবন কাটলো কেমন সেই বিষয় ছিল গল্প। আর আমাদের সবচেয়ে প্রিয় যে বিষয়টা ছিল সেই গল্পে তা হল ভূতের গল্প। আমি ক্লাস 7-এ পড়ি সবেমাত্র, তখন গরমকাল চলছে। আমার বেশ মনে আছে, আর মাত্র কয়েকদিন পর আমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হবার কথা। পরীক্ষার প্রস্তুতি চলছিল জোর দমে। ঠিক সেই সময় কারেন্ট অফ হয়ে গেল। আগের একটু গরম পড়লেই লোডশেডিং হয়ে যেত, কিন্তু কুছ পরোয়া নেই। হ্যাঁ, ঠাকুমা তো আছেন, সবাই মিলে হারিকেনে ছাদে উঠলাম। আম্মাকে ঘিরে বসলাম আমি আর দাদা বা বাবাও তখনও অফিস থেকে বাড়ি ফিরে আসেনি। আমাদের সঙ্গে মাও ছাদে উঠলেন, চারজন মিলে ছাদে বসে গল্প জমনি উঠছিল। পাশে টিং টিং করে একটা হারিকেন জ্বলছিল, আশেপাশটা ছিল পুরোপুরি থমথমে, একটু হাওয়াও ছিল না চারিপাশে। তার মধ্যে কেমন একটা কোমর বাঁধা গরম লাগছিল। আমি আর তানা আম্মাকে চেপে ধরলাম, ভূতের গল্প শুনতে যেন হবে। আম্মা আকাশের দিকে তাকিয়ে একটু উদাসীন কণ্ঠে বলে রাখলেন, আমার মাথায় একটা সত্যি ঘটনার কথা আসছে ঠিক, কিন্তু সেটা তোমাদের সামনে বলাটা ঠিক হবে না, কারণ যতবারই আমি সেই গল্পটা কাউকে বলেছি ততবারই ঠিক নিজের উপস্থিতিতে আমাকে জানান দিয়ে গেছে। তবে ওর আমার জীবনের সে আবির্ভাব খুব একটা শুভ নয়। আমরা তো ছেলে মানুষ, এই কথা শোনার পর আমাদের কৌতূহল যেন আরো বেড়ে গেল। নাচুর ভান্তা হয়ে উঠলাম ঠাকুমার জীবনে ঘটে যাওয়া সে ভৌতিক কাহিনী জানার জন্য। আমার যে দাদা এত শান্তশিষ্ট প্রকৃতির, সে নিজেও সেদিন বায়না করে ফেলল। আমার মা বরাবরই সাহসী, তিনি আম্মাকে বললেন, ওসব কুসংস্কার মা, তেমন কিছুই না, বলুন না ঘটনাটা। অবশেষে সকলের অনুরোধে আম্মা রাজি হলেন বলতে, কিন্তু আমাদের বললেন এই ঘটনাটা শোনার পর আমরা যেন একসাথে জড়ো হয়ে থাকি এবং উনি যেমন ভাবে বলবেন তাই যেন করি। আমরাও রাজি হয়ে গেলাম আম্মার প্রস্তাবে। আম্মা বনাসীর কাহিনী আমি এখানে নিজের মতো করে লিখে তুলছি। আমি তখন খুব ছোট, আমার বয়স কত হবে, বছর আটেক হবে। সে সময় আমাদের গ্রামের বাড়িতে ইলেকট্রিসিটি আসেনি। কিছু পরিবার সন্ধ্যায় হারিকেন জ্বলত, আবার কোথাও কোথাও ল্যাম্প পোস্টের হালকা শিখায় প্রচলিত থাকত। আর আমরা ছিলাম গ্রামের মানুষ, অর্থাৎ আমাদের জীবন যাপন ছিল খুবই সারল্যে ভরপুর। সে যাই হোক, ছেলেবেলায় আমরা বান্ধবীরা মিলে সারা পাড়ায় রীতিমতো খেলা বেড়াতাম। আমার বাবা ছিলেন বেজায় রাগী একজন মানুষ, কিন্তু তিনি মেয়েদের বেশিরভাগ বাইরে খেলতে দেওয়া পছন্দ করতেন না। বাবা বেরোলে আমরা তিন বোন খেলতে বেরোয় যেতাম। সত্যি কথা বলতে মা আমাদের কখনো পাড়ায় মিশতে দিতেন না বা বারণও করতেন না। তিনি আমাদের তিন বোনকে বাবার আড়ালে খেলতে যেতে বেশ উৎসাহ দিতেন। আমি ছিলাম বোনদের সবার ছোট। তোরা তো জানিসই বর্তি আর মেজুতি আবার পাড়ার বড় বড় দিদিদের সঙ্গে খেলা করত। আর আমার সে সময় একজন প্রিয় বান্ধবী ছিল, ওর নাম ছিল রাধারানী। ব্যাস এতটুকু বলেই দিদার নাম নিয়ে একটু ঢোক গিলে থামেন আমার ঠাকুরমা। আমরা নিজেরাই এই বিষয়টা খেয়াল করলাম। এরপর আম্মা তো এক মিনিট চুপ করে থেকে ঈশ্বরের নাম জপতে জপতে ঘটনাটা বলা শুরু করলেন। রাধা আমার প্রিয় বান্ধবী ছিল, অল্প কিছুদিনের মধ্যেই আমার অভিন্ন হৃদয় বন্ধু হয়ে উঠেছিল একে অপরের। ও আমাকে ভীষণ ভালোবাসত, যেখানে যেত আমাকে সঙ্গে করে নিয়ে যেত। ওর একটা ভালো জামা থাকলে সেটা আমাকে পরতে দিত, বাড়িতে ভালো কিছু রান্না হলে আমাদের বাড়িতে এসে দিয়ে যেত আমার নাম করে। রাধার বাবা বেশ অবস্থাপন্ন লোক ছিলেন, এলাকায় মশোর খুব নাম ডাক ছিল। এক কথা উনি ছিলেন একজন সচ্ছল মানুষ। আমরা সকলে মিলেমিশে একসাথে একভাবে বেশ ভালো দিন কাটাচ্ছিলাম। প্রায় বছর দেড়েক পর রাধার মা অসুখে মারা যান। রাধার ছিল ওর বাপ মায়ের একমাত্র সন্তান। মাসিমা মারা যাওয়ার পর ছোট রাধাকে রেখে মেসুর নাজেহাল অবস্থা হয়ে গেল। মেসুরা বিয়ে করেননি। স্ত্রী মারা যাওয়ার পর ওর কেমন যেন পাগলের মতো অবস্থা হয়ে গেল, নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকতেন ধীরে ধীরে। অতটুকু মেয়ে রাধা একাকে খুব অসহায় পড়ে পড়েছিল, আগের মতো আর কেউ খেলতে আসতো না মাঠে। ঘরের রান্না বান্না কাজকর্ম সবকিছু ওকে সামলাতে হতো। মাঝে মধ্যে আমি যেতাম রান্নার বাড়িতে, মা ভালো কিছু রান্না করলে ওদের জন্য দিয়ে আসতাম, আমি নিজে দিয়ে আসতাম। রাধা কেমন যেন আমাকে আঁকড়ে ধরেছিল, আমি ছিলাম ওর অন্ধকার জীবনে এক চিলতে প্রদীপের আলো। এরপর শুরু হয় বেশুর প্রায় রাতে বাড়িতে না ফেরা। রাধার প্রতি রাতে তেমন অসহিষ্ণুত হয়ে উঠে থাকতেন। মাসিমা মারা যাওয়ার পর মেশো তার প্রাণাতিক প্রিয় রাধাকে আর সহ্য করতে পারত না। অর্ধেক রাত রাধা একাকাই বাড়িতে থাকত। ঘটনার দিন সকালে আমি রাধার বাড়িতে গেলাম। সকাল থেকে ওর মুখটা একেবারে থমথমে হয়েছিল। সেদিন আর বেশি কথা বলেনি ও আমার সঙ্গে, শুধু বলেছিল, তোকে আমি খুব ভালোবাসি রে, তোকে আমি সারা জীবন মনে রাখবো। আর সেদিনই গভীর রাতে রাধার মৃতদেহ পাওয়া যায় ওদের বাড়ির পাশের ওই পুকুর পাড়ে। কেউ বা কারা যেন নৃশংসভাবে গলা টিপে খুন করে রেখে দিয়েছিল ওকে। আমাকে মার যেতে দেননি ওখানে। পরে জেনেছিলাম রাধার কাকা জ্যাঠারা ওর বাবা জমি জায়গা কেড়ে নেওয়ার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিল। মাসিমা মারা যাওয়ার পর মেশোর উদ্দেশ্যে তার ফলস্বরূপ ওদের একমাত্র উত্তরাধিকার রাধাকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলল। মেশো সবকিছু কেড়ে নিতে চাইল ওরা। গল্পটা বলতে বলতে ঠাকুরমার গাল দিয়ে যেন এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হারিকেনের টিমটিমে আলোয় সে জল যেন দেখা যাচ্ছিল। কিন্তু আসল কাহিনীটা শুরু হল রাধা মারা যাওয়ার পর থেকে। রাধার কাজের দিন আমি গিয়েছিলাম ওদের বাড়িতে, ওর কাকা কাকিদের ওর ছবির সামনে আর পাড়ার লোকেরা সামনে সে একই নাটক। ওর ছবির সামনে মূর্ছা যায় প্রায়, কিন্তু আর ঠাকুর মশাই সেদিন কয়েকটা কথা বলেছিল সবাইকে।
এই মেয়ের অপঘাতে মৃত্যু হয়েছে, ওর দোষ পাওয়া গিয়েছে, রাধা আবার ফিরে আসবে, ওই গায়ের কাউকে শান্তিতে থাকতে দেবে না, দেবে না।
সেদিন মাঝরাতে আমি বাইরে কলপাড়ে গিয়েছিলাম সুখীদিটাকে। মা সারা তিন খাটনাখাটির পর ঘুমিয়েছিলেন, আর এজন্য আমি আর তাকে ডাকিনি। হাতে একটা মোমবাতি নিয়ে নিজের ঘর থেকে একাই বেরিয়ে এসেছিলাম। নিশুতি রাত, কোথাও কোনো আওয়াজ নেই, শুধুমাত্র একটা ঝিঁঝি পোকা ডেকে চলেছে অবিরাম। কল ঘরের চিকলটা খুললাম, টিনের আলোটা ক্যাচ করে আওয়াজটা তুলল। ভেতরে ঢোকার সাথে সাথে শুনতে পেলাম আমার নাম ধরে বাড়ি থেকে একজন ডাকছে। ঘুমের ঘরে আমি বললাম, হ্যাঁ রাধা আসছি। হঠাৎ আমার ঘোরটা কাটিয়ে হকচকিয়ে গেলাম, রাধার কলা কিভাবে পেলাম। পরপর দুবার আমি ডাকটা শুনলাম, অত্যন্ত খিস্বর। ভয় পেয়ে কল ঘরের দরজাটা খুলে বেরিয়ে এলাম। দেখলাম একটু দূরে পাশের শ্যামল শ্যামল দাদুর ঘরের কাছে রাধা দাঁড়িয়ে আছে, আমার দিকে স্থির চোখে তাকিয়ে আছে। ও দৃষ্টি একদম পাথরের মতো, চতুর যেন ঠিকরে বেরিয়ে আসছে, জিব্বাটা পেরিয়ে সামনে চলছে। কাউকে গলা টিপে মারলে যেমন মুখটা বিকৃত হয়ে যায় না, ঠিক তেমন রাধার মুখটা তেমনই বিকারগ্রস্ত ছিল। আমি ভয় পেয়ে যাই, পরিমরে করে ছুটে বাইরে দালানে চলে আসি। তারপর কি মনে করে একবার পেছনে তাকালাম, দেখি রাধা আমার খাড়ের কাছে দাঁড়িয়ে আছে। আমার প্রতিটা ক্রুদ দৃষ্টি তাকিয়ে আছে ভয়ঙ্কর দৃষ্টিতে, আর কোনোদিন তাকাই নেই আমি। এক ছুটে একেবারে মায়ের কাছে এসে পড়ি এবং চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ি। সে রাতে চোখ বুঝলি রাধার বিধ্বস্ত ভয়ঙ্কর মুখটা যেন পার পার ভেসে উঠছিল, আর আমার শরীরটা অসম্ভব কাঁপুনি দিয়ে ব্যথা করছিল। পরের দিন সকালে আমার প্রচন্ড জ্বর আসে, প্রচন্ড, প্রায় দিন দশেক আমার জ্বর ছিল। জ্বরের করে আমি নাকি রাধার নাম ধরে চিৎকার করে উঠতাম। আমার চোখের কোণে জড়ায় গালি পড়ে চেয়েছিল, চেহারা দিনে দিনে পাটকাঠির মতো হতে লাগলো। আমার ঠাকুমা অনেক টোটকা জানতেন, আর উনি বলেছিলেন আমার উপর নাকি কোনো অতৃপ্ত আত্মা ভর করেছে, আর নারায়ণ চরণ স্পর্শ করলে ফুল দিয়ে বাঁধা তাবিজ ঠাকুমা আমার হাতে পড়ে দিতে আমার জ্বর নিমিষে হাওয়া হয়ে যেত। কয়েকদিন পর আমার জীবন স্বাভাবিক ছন্দে ফিরে আসে, কিন্তু ঠাকুমা বারবার তাবিজটা আমার সাথে খুলতে বারণ করে দিয়েছিলেন। ঘটনা মাসখানিক পর আমি ঘটনাটা সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলাম। একদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় আমি আমার বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। দেখলাম রাধা গেটের বাইরে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি যেন কেমন সম্মিত দিলাম। বারান্দা পেরিয়ে বাড়ির দরজাটা খুলে আমি ওর পেছনে পেছনে এগোতে লাগলাম। রাধা আমার দিকে ঠিক কয়েক হাত দূরে দাঁড়িয়েছিল। অন্ধকারে চাঁদের আলোয় আমি ওকে অনুসরণ করতে লাগলাম। সেদিন আবার ছিল পূর্ণিমার রাত। হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম আমি গলা অব্দি জল ডুবে যাচ্ছি, আর রাধা আমার সামনের দিকে তাকিয়ে হাসছে এক অট্ট হাসি। আমি মুহূর্তে অজ্ঞান হয়ে যাই, আমার আর কিছু মনে নেই সেদিন কি হয়েছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠি, আমি শুয়ে রয়েছি আমার বিছানায় শুয়ে আছি। গ্রাম্য শুদ্ধ লোক একেবারে ভিড় করেছিল আমার সামনে এবং আমার বাড়ির দালানে সবাই দাঁড়িয়েছিল। আমাদের পাশের পাড়ের এক দাদার রাতের বেলা মাছ ধরতে যাওয়ার নেশা ছিল, শুনেছিলাম তিনি নাকি মাছ ধরতে এসে আমাকে বাঁচিয়েছিলেন।
তিনি দেখেছিলেন আমি যেন কাউকে অনুসরণ করতে করতে সে কোথায় যেন চলে যাচ্ছিলাম, একটা জায়গায় জলে নেমে এসেছিলাম। সেদিন আমাকে উদ্ধার করার পর ঠাকুমা আমার শরীরে তাবিজটা খোঁজেন, কিন্তু সেই তাবিজটা সেটার মা খুঁজে পান সে কলপার ঘরে। খুব সম্ভবত ওটা খুলে পড়ার কারণে আমার হাত থেকে আগের দিন দুপুরবেলা স্নানের সময়, অথবা ওটা হয়তো বা রাধার কোনো চাল ছিল। পরে ঠাকুমা আমাকে আবারও ওরকম তাবিজ করে দিয়েছিলেন, একটা আমার কোমরে বাঁধা আছে আর একটা আমার হাতে। কোনোদিন ফলে আমি নিজের শরীর থেকে ওই তাবিজটা করিনি। জানি না সবচেয়ে কাছের বন্ধু হওয়া সত্ত্বেও রাধা কেন আমাদের আমার ক্ষতি করার চেষ্টা করেছিল বারবার, হয়তো বন্ধু হয়েও আমি ওর পাশে থাকিনি এই জন্য। কিন্তু ও সত্যি কি বোঝেনি ওই বয়সে আমার কতই বা কি করার ক্ষমতা ছিল, কি করতে পারতাম আমি ওর অত্যাচারী পরিবারের লোকদের বিরুদ্ধে? না ও বোঝেনি, ওর জায়গাটা থেকে হয়তো বা বোঝা সম্ভব হয়নি। একগ্রাস অভিমান পুষে রেখেছিল রাধারানী আমার উপরে। এর বছর দুয়েক পর মাত্র 12 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায় তোমার দাদুর সঙ্গে। বিয়ের পর আমি কলকাতায় চলে আসি, আমার দুই দিদি আমার আগে কলকাতায় বিয়ে হয়ে যায়। আমি ওই গাঁ ছেড়ে চলে আসার পর নাকি ওই গ্রামে মোরগ এসেছিল আর রাধার জ্যাঠা কাকারা মারা যেতে থাকে, তারপর কেউ অসুখে আবার কেউ অপঘাতে মারা গিয়েছিল। এক কাকা তো পুকুরে জলে ডুবেই রীতিমতো মারা যান যেখানে রাধা আমাকে মারতে চেয়েছিল। আর আমার ঠাকুমা মারা যাওয়ার পর আমার মা বাবা ওই অবসর গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসেন। আমার বড় জামাই বাবু ওনাদের থাকার জায়গা করে দেন, ঠিকঠাক করে দেন। এই সময় মা খুব ক্ষীণ গলায় আম্মাকে বললেন, মা রাধা মাসির আত্মা মুক্তি ব্যবস্থা কেউ করেনি কেন ওই গ্রামে? সকলে মিলে যদি শান্তিতে শয়নের ব্যবস্থা করতেন তাহলে তো এত মানুষের প্রাণ যেত না। ঠাকুমা বললেন, ওসব ব্যবস্থা কি আর করবে মা, রাধার জ্ঞাতিরা ছিলেন ওদের শত্রু আর পাড়ার সকলে এমনিতেই ভীত অবস্থায় ছিলেন, মোরগ লেগেছিল ওটা গ্রামে লেগেছিল, হয়তো এই কারণে বিহিত উপায় খোঁজা হয়েছিল, কিন্তু রাধাকে থামানো যায়নি কোনোভাবে। আম্মা শেষের একটা কথা আমার খুব কানে লেগেছিল, তোমরা কি ভেবেছ রাধার হাত থেকে আমি মুক্তি পেয়েছি আজ এত দূরে এসেও? তারপর একটা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, না পাইনি। এমন সময় কারেন্ট চলে আসলো। এই কাহিনীটা শুনে আমার মনে তখন ভারাক্রান্ত হয়ে গেল। সত্যি তো মেয়ের ওপর তার পরিবারের হওয়া অত্যাচারে কোনো বিহিত হয়নি, সত্যি তো নিরাপদ বোধ নির্যাতিত মানুষ কি জাস্টিস পায়? এমন সময় আমরা নিচের গেট থেকে বারবার গলার আওয়াজ শুনতে পাই। মা হন্ত ধন্ত হয়ে নিচে নামতে যাবেন ঠিক এমন সময় তিনি চিৎকার করে ওঠেন আর বললেন, বুবাই দাঁড়াও, আর এক পাও কাপানা, এক পাও না। আমি আর আম্মা খুনে তাকিয়ে দেখি আমার দাদা ছাদের নিচু প্রাচীরটার উপরে দাঁড়িয়ে রয়েছে, নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাদের কিছু বুঝে ওঠার আগে আম্মা উঠে ঝাঁপিয়ে পড়ে এবং জড়িয়ে ধরেন দাদাকে। আম্মার হাতের তাবিজটা জোরে সেদিন রক্ষা পেয়ে যায় দাদা, ও অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে আম্মার কোলে। আমি আর মা ছুটে চলে যাই। আম্মা কাঁদতে কাঁদতে নিচের দিকে তাকিয়ে বলতে থাকেন, রাধা তোর উপরে ঘটে যাওয়া অবিচারের প্রতি আমি কিছুই করতে পারলাম না, তবে তোর কাহিনীর সকলে জানিয়েছি, আমি সবসময় তোদের মঙ্গল চেয়েছি, আমার কতটুকু সাধ্য ছিল ওই বয়সে বল, তবে তোর কাকা জেঠারা কেউ শান্তি পায়নি, তুই তো নিজেই হাতে ওদের শাস্তি দিতে পেরেছিস, তোদের থেকে কেড়ে নিয়ে কোনো কিছুই তো ওরা ভোগ করতে পারেনি, তুই এখান থেকে চলে যা রাধা, চলে যা, আমার পরিবারে কোনো ক্ষতি করিস না, তুই আমাকে এবার মুক্তি দে। আর কেউ খেয়াল করছিল কিনা জানি না, আমি সেদিন ছাদ থেকে দাঁড়িয়ে একটা টুকটুকে সুন্দর বাচ্চা মেয়েকে আমাদের গেটের দিয়ে বাইরে বেরিয়ে যেতে দেখেছিলাম। মাথা ভর্তি লম্বা কোকড়ানো চুল, তার পরনে একটি অতি সাদা মাটা ছাপার শাড়ি। আমার বাবা বলেছিলেন তিনি তেমন কাউকেই বাইরে যেতে দেখেননি, কিন্তু আমার মেয়েটাকে স্পষ্ট মনে আছে। পরে আম্মার কাছ থেকে জানতে চেয়েছিলাম রাধা দিদাকে
অমনে দেখতেন কিনা। উনি চমকে ওঠেন আর বলেছিলেন যে আমার দেয়া বিবরণের মতোই রাধা দিদাকে দেখতে চেয়েছিল ছোটবেলায়। এই ঘটনার পরপরই আর কোনোদিন আমাদের সঙ্গে আর অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আম্মা আর ওনার বান্ধবীর নাম মুখে আনেননি আর আমাদেরকেও বারণ করেছিলেন এই নামটা না আনতে। তবে বছর তিনেক আগে আম্মা মারা যাওয়ার আগে বার তিনেক রাধা দিদার নাম দিয়ে অতি ক্ষীণ স্বরে বলেছিলেন, আঙ্গুল ধরে ঘরের মধ্যে কি যেন দেখাচ্ছিলেন আর বারবার বলছিলেন, উনি মৃদু কণ্ঠে বলছিলেন,
রাধা আমাকে আসো ক্ষমা করেনি ক্ষমা করেনি।
এই ছিল ঘটনা জীবশ্রী ভাই, এক অতৃপ্ত আত্মার এক ভয়ঙ্কর ঘটনা। আমি জানি এই ঘটনাটি আপনি প্রচন্ড পছন্দ করবেন, বিকজ আমি জানি আপনি কোন ধরনের ঘটনা পছন্দ করেন। এমনই সব ঘটনা ইনশাল্লাহ আমি আবারও আপনার জন্য পাঠিয়ে দেব। আমি চাই আপনার কণ্ঠে ঘটনাগুলো প্রকাশ পাক এক ভয়ঙ্কর ভাবে। আমার কাছে ভালো লেগেছে বলেই আমি আপনার কাছে পাঠিয়ে দিলাম। ঘটনাটি ভালো লাগলে আপনি আপনার সুনিপুণ কণ্ঠে পড়ে শোনাবেন। এটি ফিরোজ খান বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের ফিরোজ ভাই। Oh my God, what a story, what a story, what a story. This is what you call the story of beauty. So much realistic story. Onek bhalo ekta story chilo, man. Onek, onek, onek din por, ekta best story pelam. Onek bhoyongkor chilo, baba re baba. Otrip to attara kintu ashole ekbar jodi lege jane piche, sara jibon theke jabe. Mane bhoyaboh ei byapartai onek mystery tori korche. Story ta onek beshi dar chilo re bhai. Moja peye gechi ami. আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আমি চাই দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
ঘটনা আমার কাছে যেভাবে এসেছেন ঠিক সেভাবে পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি দীপু বলছি রাজশাহী থেকে। আজ প্রথমবারের মতো ঘটনা পাঠাচ্ছি প্রেত পডকাস্টে। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। চলে যাই গল্পে। গল্পের নাম বৃত্ত খেলা। দীপঙ্কর রায়চৌধুরী একজন বিখ্যাত বহুতিক উপন্যাসের লেখক। তার হাত থেকে ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে একাধিক জনপ্রিয় হরর সিরিজ, বিভিন্ন রকম নাম করা বই প্রকাশিত এবং সংস্থার সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এই শহরের বুকে তার বহু পাঠক রয়েছে যারা তাদের প্রিয় লেখক উপন্যাস পড়ার জন্য মুখিয়ে থাকেন। দীপঙ্কর বাবু ভয়কে উপভোগ করতে বেশি ভালোবাসেন, তাই একা একা বেরিয়ে পড়েন নানা রকম রহস্য অভিযানে, শুধুমাত্র নিজের শহর বলে নয়, দেশের বিভিন্ন শহর, গ্রাম, রেল স্টেশন, বিভিন্ন জায়গা থেকে তেনাদের অবাধ বিচরণের কথা শোনা যায়। তেমন জায়গা পেলে হয়েছে, দীপঙ্কর বাবু নিজের ব্যাগ প্যাক করে গুছিয়ে বেরিয়ে পড়েন ওনার প্রিয় বন্ধুদের খোঁজে, ভূত প্রেতদের খোঁজে। কখনো যে ওনাদের দেখা পাননি তেমনটাও নয়। এতদিনই গবেষণা করতে করতে দীপঙ্কর বাবু বেশ কয়েকবার অশরীরী অনুভূতি অনুভব করেছেন। বেশ কদিন হল ওনার মাথায় নতুন এক উপন্যাসের পটভূমি রচিত হয়েছে, সম্পূর্ণরূপে মন করা এক উপন্যাস। এর আগে অনেক বাস্তব ঘটনা মানুষকে সামনে তুলে ধরলেও এইবার তিনি একটা কল্পনা প্রসূত ঘটনা লিখতে চান। বহুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে সিরিজটির ট্রেলার প্রকাশিত করেছেন লেখক মহাশয়। ওনার পাঠককুল অপেক্ষা করে রয়েছে উপন্যাসটি হাতে পাবার জন্য। তবে ওই যে বললাম ভয়কে উপভোগ করার জন্য ওনার লেখনী সত্তার মূলভিত ভয়কে পরাজিত করে তার মধ্য থেকে লেখার রস খুঁজে পান দীপঙ্কর বাবু। উনি ঠিক করলেন একটা গ্রাম্য মেয়েকে জীবনকে ঘিরে সৃষ্টি করবেন ওনার এই উপন্যাস। কাহিনী অনুযায়ী মেয়েটাকে জন্ম এবং বেড়ে ওঠা সবই বাঁকুড়া জেলার অন্তর্গত একটি গ্রামে। কিশোরী বয়স পেরিয়ে যে জীবনে পা রাখে মেয়েটি সেই সময় তার আলাপ হয় এই মেয়েটার সঙ্গে। এই কাহিনীর উপর ভিত্তি করে লেখা উপন্যাস বেশ জমে যাবে বলে আশা রাখেন লেখক। বাঁকুড়া জেলার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছান লেখক দীপঙ্কর রায়চৌধুরী। স্টেশন থেকে প্রায় আধ ঘন্টার পথ, ট্রেন থেকে নেমে একটা ভ্যান ধরেন তিনি। এই কণ্ঠ গ্রাম বা অজপাড়া গ্রামে স্টেশন থেকে যাতায়াতের একমাত্র মূলত যাতায়াতের মাধ্যম হচ্ছে ভ্যান। বিকেলবেলায় গ্রামে এসে পৌঁছেছেন দীপঙ্কর বাবু। ওনাকে অভ্যর্থনা জানানোর কথা ছিল গ্রামের পঞ্চায়েত প্রধান অশোক বাবু। দীপঙ্কর বাবুর পৌঁছে দেখলেন তিনি গ্রামে ঢোকার মুখে দাঁড়িয়ে রয়েছেন। দীপঙ্করকে দেখা মাত্রই অশোকবাবু একখান হাসি দিয়ে এগিয়ে গেলেন ওনার সামনে। শহর থেকে এত বড় লোক এসেছেন বলে কথা, দীপঙ্করের থাকা অবস্থায় অশোকবাবু ঠিক করে দেয়া এই কামরার ঘরে এবং গ্রাম প্রধান হাত জোর করে বললেন,
হা কে দীপঙ্কর মশাই নাকি? এই গ্রামে তো তেমন সুবিধা নেই শহরের মতো, আপনার জন্য এতটুকু ব্যবস্থা করতে পেরেছি। আমাদের সাধ্য মতো আপনার যত্ন নেওয়ার ব্যবস্থা করবো আমরা, ঠিক আছে? তবে ত্রুটি হবে না, কোন রকম ত্রুটি হবে না কোনো কিছু বলে রাখলাম। রাতে আমার মেয়ে এসে আপনাকে খাবার দিয়ে যাবে, কেমন?
দীপঙ্কর বাবু নিজে অভিনয়ের সাথে উত্তর দিলেন। তিনি নিজে গল্পের জন্য এরকম একটা নিরিবিলি পরিবেশ করছিলেন, এতে তার কোনো অসুবিধা নেই। তবে তাকে যেন বেশি বিরক্ত না করা হয় এখানে তেমনই নির্দেশ দিলেন দীপঙ্কর বাবু। হাসি মুখে বিদায় নিলেন অশোক বাবু। রাতের সময় ঘরে নিজের লেখালেখি করছিলেন দীপঙ্কর বাবু। ওনার মাথায় কিছুতেই গল্পের প্লট আসছে না। আজ ঘরে টিম টিম করে একটা বাল্ব চলছে, জানালা খুলে দিতে এত হাওয়া এসে সে পাখা কোনো প্রয়োজন পড়ে না। খুব সম্ভবত সেই কারণে ঘরগুলো কোনো পাখা লাগানো নেই, এমনই গ্রামের মানুষ এরা এই পরিবেশে অভ্যস্ত। কৃত্রিম যে কোনো কিছু থেকে প্রাকৃতিক উপাদানের উপরে বেশি নির্ভরশীল। দীপঙ্কর যে ঘরে রয়েছেন তার সঙ্গে অ্যাটাচড বাথরুম এবং টয়লেটও রয়েছে এবং সম্ভবত একটা পরিত্যক্ত রান্নাঘর রয়েছে, সেটা ভেতর নয়। ঘর থেকে বেরিয়ে সামনের উঠোন পেরিয়ে রান্নাঘরে যেতে হয়। দীপঙ্কর লক্ষ্য করলেন রাত আটটা বাজতে না বাজতে গোটা গ্রামটা নিস্তব্ধ হয়ে গেছে, এরা বোধ হয় তাড়াতাড়ি শুয়ে পড়েছে। দীপঙ্কর যে বাড়িতে রয়েছেন সেই বাড়িটার পাশে আর সামনে ছোট্ট একটা বাগান, বাগান বলতে ওই আম কাঁঠাল লিচু গাছ ইত্যাদি রয়েছে, আশেপাশে ফাঁকা অনেক জায়গা জমি রয়েছে দীপঙ্কর বুঝলেন। এবং দূর থেকে কয়েকটা গ্রাম্য কাঁচা এবং একতলা পাকা বাড়ি দেখা যায়, তবে সেই ঘর বাড়িগুলো একেবারেই থমথমে, যেন গোটা গ্রাম ঘুমিয়ে পড়েছে কোন এক মায়াপুরের ছোয়ানি জাদুকাঠিতে। দীপঙ্কর জানালার সামনে এসে দাঁড়িয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন। এর মধ্যে হঠাৎ করে তিনি উঠোনের পাশে থাকা রান্না ঘর থেকে খুট 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 করে শব্দ পেলেন। বাড়ির দিকের আলোটা খারাপ হয়ে রয়েছে, কুছ পারোয়া নেই। দীপঙ্কর এগিয়ে চললেন রান্নাঘরের দিকে। দুদিন আগে পূর্ণিমা ছিল তাই আকাশে চাঁদের আলো বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল বাইরেটা। উনি দেখলেন সকালে রান্নাঘর বন্ধ থাকলেও এখন সেটা খোলা আর অন্ধকারের বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না। রান্নাঘরের বাইরে দরজাটার সামনে ধীর পায়ে এসে দাঁড়ালেন দীপঙ্কর বাবু। দেখলেন একটি সাদা মাটা শাড়ি পরা গ্রাম্য মেয়ে দীপঙ্করের দিকে পেছন থেকে রান্নাঘরের ছোট্ট খুল ভুলিটা খেপায়নি থেকে তাকিয়ে আছে। মেয়েটা চুল প্রায় কোমর পর্যন্ত ছাড়ানো বিশাল লম্বা চুল। দীপঙ্কর মেয়েটাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, কে আপনি? মেয়েটি কোনোভাবে উত্তর করে না, এমনিতে একই জায়গায় ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে খুব ঠান্ডা লাগতে শুরু করলো দীপঙ্করের, জায়গাটার তাপমাত্রা যেন হঠাৎ করে দুঃখ হতে শুরু করেছে। এতক্ষণে মনের ভেতরে একটা ভয় লাগতে শুরু করলো। ঠিক এমন সময় কেউ একটা এসে দীপঙ্করের কাঁধের উপর হাত রাখল। চমকে উঠে পেছনে তাকান তিনি, সামনে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে একটা বছর করের যুবতী মেয়ে। দীপঙ্কর বাবু একটা সময় রান্নাঘরের দিকে তাকিয়ে দেখেন, কেউ নেই সেখানে। হয়তো ভূত নিয়ে আজকাল বেশি চিন্তা ভাবনা করছেন, এই জন্য হ্যালুসিনেশন করছে তার সাথে, সেই কারণে বোধহয় এরকম অদ্ভুত ঘটনা ঘটছে। এরকম ভাবতে ভাবতে দীপঙ্কর মেয়েটিকে জিজ্ঞেস করেন, ওর পরিচয়? তুমি কি মা, এখানে কি চাই? মেয়েটি সহসা মুখে লাজুক হেসে রীতিমতো দীপঙ্করকে বলল, ঠাকুর আমার নাম মলি, আমি গ্রামের পঞ্চায়েতের প্রধানের মেয়ে। আমাকে বাবা পাঠালেন আপনার জন্য খাবার নিয়ে যেতে বললেন। দীপঙ্কর বাবু মলিকে ওনার সঙ্গে ঘরে ডাকলেন। মলিও দীপঙ্কর বাবুর ঘরে ঢুকে পড়লেন। আচ্ছা, মলিও দীপঙ্করের সঙ্গে ওনার ঘরে ঢুকে পড়ল। বেশ প্রাণবন্ত মেয়ে মলি, ভীষণ মিষ্টি স্বভাবের, তাকে দেখে আন্দাজ করা যায়। মলি দীপঙ্করকে জিজ্ঞেস করলেন, ঠাকুর শুনলাম আপনি এখানে থাকতে এসেছেন বেশ কিছুদিনের জন্য, কিছু গল্প টল্প লেখেন নাকি? দীপঙ্কর খেসে দুটো চোখ বড় বড় করে বললেন, হ্যাঁ মালিকই তো, তবে যে সে গল্প নয়, ভূতের গল্প লিখি, ভূতের গল্প বুঝলে? ভূতের গল্প শোনা মাত্র মলি ভীষণ উৎসাহিত হয়ে উঠল। ইতিমধ্যে দীপঙ্করের সঙ্গে মলির বেশ আলাপ জমে উঠেছিল, তাই তিনি মলিকে কথায় কথায় জানালেন নিজের সমস্যার কথা। দীপঙ্কর বললেন, কিছুতেই ভালো গল্পের প্লট তিনি ভেবে পাচ্ছেন না, শুধুমাত্র কিছুটা তিনি ভাবতে পেরেছেন এই গ্রাম্য যুবতী, তার গায়ে বেড়ে ওঠা এবং শহর থেকে আসা প্রেমী। এই পর্যন্ত বলেই থামলেন দীপঙ্কর বাবু। তিনি লক্ষ্য করলেন মলের চোখের জল, ও নিজের মুখটা নামিয়ে রেখেছে। দীপঙ্কর খুব বিচলিত হয়ে মলের সামনে দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মলি, তুই কাঁদছ কেন? মলি আরো জোরে জোরে কেঁদে ওঠে আর বলল, দীপঙ্করের লিখতে চাওয়া ওর গল্পটা জীবনের গল্প। মলি দীপঙ্করের কাছ থেকে অনুমতি নিয়ে নিজের জীবনের গল্প বলা শুরু করেন। দিন সাথে যাওয়ার পর একদিন বিকেলের থেকে অশোকবাবু তাড়াহুড়ো করে এলেন দীপঙ্কর বাবুর ঘরে। দীপঙ্কর বাবু তখন বইয়ের টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে রয়েছেন। অশোকবাবু ওনাকে একটু ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে তুললেন। দীপঙ্কর বাবু ওনার মুখে চিন্তার ছাপ দেখে প্রশ্ন করলেন, ও অশোকবাবু আপনি কখন এলেন? অশোকবাবু দীপঙ্করকে প্রত্যুত্তরে জিজ্ঞেস করলেন, দীপঙ্কর বাবু আপনি ঠিক আছেন তো? কিছু হয়েছে নাকি আপনার? রাতের বেলা কোথায় থাকেন বলুন তো? দীপঙ্কর বাবু এবার কপালে একটা চিন্তার ভাঁজ ফুটিয়ে তুলে বললেন, মানে কোথায় যাব আমি, রোজ রাতে তো আমার ঘরেই থাকি, আর আপনার মেয়ে মলি তো রোজ। কথাটা শেষ করতে পারলেন না দীপঙ্কর বাবু, স্তব্ধ হয়ে কাঠের উপরে ধপ করে পড়ে গেলেন অশোক বাবু। তারপর নিচ থেকে বললেন, কি নাম বললেন? মলি। দীপঙ্কর বাবু বললেন, হ্যাঁ এতে ঝমকানোর কি আছে, আপনারই তো মেয়ে মলি, ও তো রোজ রাতে আমাকে রাতের বেলা খাবার দিতে আসে, আর দিনের বেলা আমি ওই ছোট একটা ভাতের হোটেল আছে না ওখানে খেয়ে আসি। অশোকবাবু দীপঙ্করকে বললেন, এটা সম্ভব না, এটা সম্ভব না দীপঙ্কর বাবু, আমার বড় মেয়ে ডলি প্রথম তিন দিন রোজ এসেছে রাতে আপনাকে খাবার দিতে, আর ও একদিন আপনাকে পায়নি নিজের ঘরে, প্রত্যেকদিন নাকি আপনার ঘরের মাঝে আলু নেমানো থাকে, অনেক ডাকাডাকি করলেও নাকি আপনি সারা শব্দ দেন না, সে কেমন সম্ভব? আপনি বলেছিলেন আপনাকে কেউ যেন বিরক্ত না করে, তাই আমি ভেবেছিলাম আপনি চান না যে কেউ ঘরে আসুক, কিন্তু স্থির থাকতে পারলাম না। আপনি বলেছেন বলি এখানে আসে, আপনি আপনি কত করছেন, অবশ্য দশ মজা করছেন। দীপঙ্কর বাবু বেশ অবাক হয়ে বললেন, মজা কেন করবো আপনার সাথে, কি অদ্ভুত, আর আমি রোজ নিজেই ঘরে থাকি, কারো ডাক আমার কানে এসে পৌঁছায়নি, যে আমাকে ডাকেও নেই, একমাত্র মলি ছাড়া। এবার অশোক বাবু বলা শুরু করলেন দীপঙ্কর বাবুকে, বলছিলাম কি মলি আমার ছোট মেয়ে দীপঙ্কর বাবু, বড় মেয়ে ডলি ছোট থেকে খুব শান্ত আর বাদ্য প্রকৃতির মেয়ে, কিন্তু মলি ছিল এর বিপরীত স্বভাবের, আর পরাপুরি টান পিতার চঞ্চল ছিল, তবে একটু বয়স বাড়ার সাথে সাথে বুঝেছিলাম মলির মধ্যে প্রবল একটা রাগ হিংসার জেদ আছে, উল্টো দিকে ডলি ছিল উদারতা, আর খুব বুঝদার, ছোট থেকেই কথায় কথায় বিত্যাচার করত। বলি, যেখানে যেখানে বাচ্চারা পুতুল নিয়ে খেলে ভালোবাসতে, মানে পুতুল খেলতে ভালোবাসে, বলি সেই পুতুলের ঘাড় কখনো হাত কখনো পা ভেঙে দিত। একবার এক কুকুরের মাথায় পাতু ছুড়ে মেরে দিল। বলি, বলি জন্মের সাথে সাথে ওর বা মারা যায়। দুই মেয়েকে নিয়ে তখন আমরা হিমশিম খাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। বা কেষ্টলির মতো এক লক্ষ্মী মতো পয়া মেয়ে আমার ছিল। ওর মুখের দিকে তাকিয়ে আজ বেঁচে রয়েছি আমি, বুঝতে পারলেন? একটু বড় হওয়ার পর মনে শহর থেকে গ্রামের ব্যাংকে চাকরি করতে আসার রূপ নিয়ে একটা ছেলেকে প্রেমে পড়ে। রূপকে আমি ঘরে এসে ব্যবস্থা করে দিয়েছিলাম। সে ছেলে নিজের বসে নেওয়ার জন্য নানা রকম তন্ত্রমন্ত্র চরণরাজ নিয়েছিল মনে। রূপ কিছুতেই বলের প্রেমে সাড়া দিয়েছিল না, কারণ শহরে তার বিয়ে ঠিক হয়েছিল একটা বিষাতে। মনের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। মলিকে কিছুতেই যেন বোঝানো যায়নি ব্যাপারটা, বাস্তবতা বোঝানো যায়নি। ওটি বিয়ের জন্য নানা ধরনের যে তন্ত্র শয়তান আছে না, শয়তান, এ শয়তানকে আহ্বান করতো, পূজা করতো শয়তানের। পাশের গ্রামে এক তান্ত্রিক তার নিজের স্বার্থ চরিতার্থের জন্য সাহায্য করেছিল ওই মা মলিকে। গ্রামের শেষ প্রান্তে পুকুর পারে মলির একটা একদিন ধরা পড়ে তন্ত্রমন্ত্র অবস্থায়, বুঝলে? রূপের এক পাশে বস হয়ে গেছিল একেবারে তখন, এবং গ্রামের লোকজনকে ঝাঁপিয়ে পড়ে মলির রূপে। উদ্ধার করা হয় রূপকে। সেদিন রাতে মলি ছেলেটাকে শয়তানের কাছে বলি দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল। গ্রামবাসী বেদরক মারধর করে মলিকে। আমিও ঠিক করি গ্রামের বিচার সভা বসিয়ে মেয়েকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। নিজের মেয়ে বলে ছাড় দেবো না ওকে আমি। সেদিন রাতে রীতিমতো বিচার বসিয়ে দিই, মেয়ের উপর উপযুক্ত শাস্তি করব, নিজের উপর ছাড়বো না। সেদিন রাতে ওর তালাবদ্ধ করে রেখেছিলাম মলিকে। পরের দিন সকালে ঘুমতে করে দেখি বাড়ি থেকে তালাবদ্ধ, তালা ভাঙা, এবং কেউ ভেঙে ওকে নিয়ে গেছে। কে নিয়ে গেছে কিছু বুঝলাম না। প্রাথমিকভাবে গ্রামের সব লোক আমাকে দায় করেছিল। তারা ভেবেছিল আমি হয়তো বা মেয়েকে শাস্তির নামে বাঁচাইছি, তাকে গ্রাম সীমানা পার করিয়ে অন্ধকার পাঠিয়ে দিয়েছি। অবশেষে ওকে পাওয়া গেল পুকুরের পারে, সে জীবিত নয়, মৃত অবস্থা পাওয়া গেছিল। মৃত লাশে ধর থেকে মাথা আলাদা করেছিল, একদম বিভৎস লাশ ছিল, দেখে বোঝা ছিল কেউ তাকে বলি দিয়েছে। তবে প্রমাণের অভাবে পাশের গ্রামের সেই তান্ত্রিককে ধরা যায়নি। আজ থেকে প্রায় বছর বাঁচে গাঁগির কথা বলছি, এই ঘটনা আজ মনে বলে শিউরে উঠে, পুরো গ্রামবাসী শিউরে উঠেছিল এরকম বিভৎস লাশ দেখে। বলি মারা যাওয়ার পর থেকে গ্রামে শুরু হয় মৃত্যুর খেলা। প্রতিদিন কেউ না কেউ মরতে থাকে। প্রত্যেকটা মৃতদেহের ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়। এই গ্রামে অনেকে মলিকে সন্ধ্যায় অন্ধকার দেখেছে, এমনকি আমাকে মলি দেখা দিয়েছে, বেশ কয়েকবার দেখা দিয়েছে, আমি নিজে দেখেছি। একটা সময় এমন হয়েছিল যে মলির আতঙ্কে কেউ সন্ধ্যায় নিজের বাড়ি থেকে বেরোতো না। কত মানুষের বধ ভুলিয়ে নিয়ে গিয়েছে, মেরে ফেলেছে শয়তান। নিজের মেয়ে বলেছি, বলছি না আসলে মলি ডাইনি শয়তানের পূজারী কালো যদু করছিল। ও বেঁচে থাকতো আমাকে কখনো শান্তি দেয়নি, মৃত্যুর পরে ওইভাবে জানিয়েছে, পুরো গ্রামবাসীকে জানিয়েছে। পুরো ঘটনাটা যেন থরথর করে কাঁপতে কাঁপতে বলে অশোকবাবু থামলেন। দীপঙ্কর সবটা শুনে একদম থর হয়ে যান। কিছুক্ষণ মধ্যে নিজের ঘর কাটিয়ে তিনি অশোকবাবুকে নিজের ডায়েরিটা নিয়ে এসে দেখান এবং বললেন, আপনি কি জানেন মলি আমাকে ওর জীবনের গল্প শুনিয়ে এসেছেন? ও যদি বেঁচে নাও থাকে আমাকে বলছে ঠিক ওর উল্টো কথা।
উল্টো কথা?
এই বলে দীপঙ্করের দিকে বিস্ময়ের চোখে তাকান অশোক। এবার দীপঙ্কর বাবু বলতে শুরু করলেন, মলি আমাকে জানায় ওকে জন্ম দিতে গিয়ে ওর মা মারা যায়। একটু বড় হবার পর থেকে আপনি নাকি ওর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতেন। কয়েক বছর পর গায়ের রূপ আসে চাকরি সূত্রে। মলি এবং রূপের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়, কিন্তু আপনি সেই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেননি, আর তাই তো ওর প্রেমিক রূপকে ওর গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল নিজ ক্ষমতা অপব্যবহার করে। আপনি নাকি আজও চেষ্টা চালিয়েছেন মলিকে মেরে ফেলতে, এবং মলি আমাকে এই কথা বলেছে যে তন্ত্র সাধনার মাধ্যমে আপনি পিশাচকে আহ্বান করেছেন। জানেন মলি এসে ওর জীবন গল্প আমাকে বলতে সাহায্য করেছে, আমার উপন্যাস লিখতে সাহায্য করেছে। আমি আমার উপন্যাস লেখার রসদ পেয়েছি শুধুমাত্র এই মেয়েটার জন্য। আর আপনি ওকে মৃত বলতে চাইছেন? বুঝেছি, আসলে আপনি একজন নিজ লোক। উত্তেজিত হয়ে কথাগুলো বলার পর একটু থামলেন দীপঙ্কর। অশোক অনেক বোঝানোর চেষ্টা করলেন ওনাকে।
আর বললেন, বিশ্বাস করুন বিশ্বাস করুন, আপনি এসব এসব ওইসব কুকাহিনী কুকাহিনী মৌময় আপনাকে ভুলবার বলছে। বছর দুয়েক আগে এই গ্রামে অনেক পুজো আচ্ছা কোন মৃত্যুর কেনা বন্ধ হয়েছিল, জানি না ওই সাধনগুলো আবার কেন আবার ফিরে এসেছে আমার জীবনে। ও আমারও মৃত্যুর খানা চালু করতে চায়। দীপঙ্কর বাবু, আপনি দয়া করে আমার বাড়িতে চলুন আজ রাতে, কাল সকালে আমি আপনাকে গ্রামের সীমানা পার করে দেব।
দীপঙ্কর বাবু অশোকের এই প্রস্তাবে রাজি হন না, তিনি জেদ করেই থাকেন যে এই বাড়িতে থাকবেন, কারণ তিনি জানেন আজ রাতে মনে আসবে ওর কাছ থেকে তিনি প্রকৃত সত্য জেনে নিয়ে অবশ্যই ছাড়বেন। সেদিন রাতে মনে আসে দীপঙ্করের ঘরে, দরজার সামনে দাঁড়িয়ে থাকে মনে, পরনের শাড়ি খোলা চুল কোমর পর্যন্ত ছাড়ানো। দীপঙ্কর সম্মিলিত হয়ে একবারে নিয়ে যায় গ্রামের সীমান্ত থাকা সে পুকুর পাড়ে। পরের দিন সকালে দীপঙ্কর বাবুর লাশটা উদ্ধার করে গ্রামবাসী। লাশের থর থেকে মাথাটা সম্পূর্ণ আলাদা করা ছিল। অশোক বাবু আত্মপিরাত করতে থাকে এবং মনে মনে পিটিপিটি করে বলেন,
ওনাকে অনেকবার বারণ করেছিলাম, উনি আমার কথা শুনলেন না শুনলেন না। মৃত্যুর এই বিভৎস খেলা পুনরায় শুরু হয়েছে পুনরায় শুরু হয়েছে। সবাই সবাই সাবধানে থাকবেন, ফিরে এসেছে মলি ফিরে এসেছে।
জেফ ভাই, এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে বা এই গল্পটি ভালো লাগলে আপনি পড়ে শোনাতে পারেন, আশা করছি আপনার বেশ ভালো লাগবে। আশা করছি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন প্রেথ পডকাস্টে।
Wow, what a beautiful story. বাবারে বাবা, আজকে ইন্দুপদের স্টোরি আমার মনে হচ্ছে আপনাদের মনের মতো হচ্ছে, একই সাথে সাসপেন্স, একই সাথে ভয়, একই সাথে ভীতি, সব কিছুই যেন একেবারে উড়ে উড়ে আসছে আজকের এপিসোডে, ইজন্ট ইট? প্রতিটা ঘটনা আজকে অনেক বেশি জোস, এবং প্রথম দুটি ঘটনা কিন্তু অনেক বেশি জোস হয়েই গেল। এবং আমি সত্যি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ভাই আপনাকে, এবং আপনাকে সেই ভালোবাসাটা দিতে চাই যেটা আমি সবসময় চাই। সত্যি দিস ইজ ওয়ান্ডারফুল স্টোরি, এবং আশা করছি আপনাদের সবার কাছে এত ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে স্টোরি। আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট সার্থক হয়ে যায় সামহাও, এবং আজকে কিন্তু সার্থক হয়ে গেছে আমি জানি। এবং আমি এতটুকু দেখেছি যে আপনারা যখনই কোনো ঘটনা পাঠান এবং সেটা যদি পারফেক্ট হয় তখন উড়েই যায় বেসিক্যালি। দিস ইজ অ্যাবসলুটলি মাইন্ড ব্লোয়িং স্টোরি, ওয়াও, লাভ ইউ সো মাচ ব্রো। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে স্টোরি, এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বেশ বেশি করে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি সর্বশেষ ছোট একটি ঘটনায় চলে যাবো, আশা করছি ঘটনাটি পড়ে আছে ওটা বিদায় নিতে পারবো, চলে যাই ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে বলছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জোশু ভাই, কেমন আছেন? আমি শাহিন বলছি মাদারীপুর থেকে। আজ প্রথমবারের মতো ঘটনাটি পাঠিয়ে দিলাম, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি পেয়েছি আমার এক বান্ধবীর কাছ থেকে, এবং বান্ধবী পেয়েছে আরেক বন্ধুর কাছ থেকে, এবং ঘটনাটি তিনি সে যেভাবে লিখেছে বা গল্পটি যেভাবে সে পাঠিয়েছে ঠিক সেভাবে আমি পড়ছি। রামনদীপ আর দিনময় খুব ভালো বন্ধু, ওদের বাড়ি প্রায় কাছাকাছি, আর ওরা অফিসে কাজ করে। সাধারণত মার্চের শেষের দিকে ওদের কাজের অনেক বেশি চাপ থাকে, অ্যাকাউন্টে সেরকম হিসাবপত্র খুব সাবধানে দেখাশোনা করে রাখতে হয়, একটু এদিক সেদিক হলেই শুধু বসের বকুনি জুটবে এটি নয়, এবং চাকরি খোয়া যেতে পারে। প্রতি বছর এমন চাপ আসে আর এটাই খুব স্বাভাবিক, তবে এবার যেন এটা মাত্রাতিরিক্ত হয়ে গেছে। বেশ কয়েকদিন প্রাত্যহিক কাজকর্ম ব্যতীত আরো 4-5 ঘন্টা অতিরিক্ত কার্যভার এসে পড়েছে তাদের কাঁধে, যদিও তা খুব সুন্দরভাবে সব দায়িত্ব পালন করে এসেছে, এবং তাদের ওপরে বসের অকাত ভরসা। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে সব কার্যক্রম সঠিকভাবে পালন করে তারা আস্তে আস্তে মাসের শেষের দিকে এগিয়ে যেতে লাগল। কাজের ফাঁকে সাদা বিষাক্ত ধোঁয়া তাদের মস্তিষ্কের গভীরে জড়তা ভাব কাটিয়ে খানিকক্ষণের জন্য সুখ প্রদান করে অনিদ্রার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শিশুকের সন্ধানে প্রায় প্রত্যেক কর্মী কাজের ফাঁকে নিজেকে খুঁজে পেত বাথরুমের আন্দার মহলে। তারপর অভিনব রূপে নিজের মনকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়ে আবারও নিজেরা কাজে লিপ্ত হয়েছিত। এমনই ভাবে চলতে চলতে একবার মাসের শেষে এসে উপস্থিত হল। একবারে নিখুঁত ভাবে সব দায়িত্ব পালন করেছে অফিসের সমস্ত কর্মী। সব তথ্যকে সাজিয়ে গুছিয়ে অ্যাকাউন্টে হিসাব পত্র মিলিয়ে সফলভাবে শেষ হল তাদের সপ্তাহখানেকের ব্যস্ত কর্মসূচি। ম্যানেজার মশাই যে খুব খুশি হয়েছেন সেটা জানা গেল মিটিং শেষে উইকেন্ডে পার্টির ঘোষণা থেকে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলে গেল পার্টিতে। কাউকে বেশিক্ষণ ধরে বসে থাকতে দেখা গেল না। দেখে মনে হচ্ছিল যেন সবাই কাজের চাপে অতিষ্ঠ হয়ে উঠেছে, তাই এই সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করতে চায়নি। সাদা চকচকে গ্লাসগুলো তরল উগ্র পানীয় ছোঁয়া পেয়ে উঠেছিল রঙিন, আর সেই তরল পানীয় এর উপরে ঝাঁঝালো বুদবুদ গুলো এমনিতেই সবার চোখে এরকম নেশা জড়িয়ে দিয়েছিল। এছাড়াও নাচ গান তো আছে, এটা তো সাধারণ সম্ভব নয়। এই সময় কেউ যদি কিছু মনে না করে যে যার মতো করে পা নাড়িয়ে তাদের শরীরে দাঁড়াতে থাকে, এবং রমনদীপ আর দিনময় যদিও এই ব্যাপারে বেশ সচেতন, কিন্তু কেন জানি আজ ওদের নিয়ন্ত্রণে রাখতে পারল না নিজেদেরকে। একের পর এক গ্লাস খালি হতে থাকলো, আর সেই তরল পানীয় তাদের তৃষ্ণা মিটিয়ে নিয়ে গেল তাদের এক গভীরে অনুভূতির দেশে। যদিও আজ মাত্রা তিক্ত হয়ে গেছে, তবুও তাদের বাড়ি ফিরতেই হবে। রামানদীপ এখনো স্বাভাবিক ছন্দে দেখতে সক্ষম হয়েছে, কিন্তু দিনময় নিজেকে সামলাতে রাখতে পারল না। তাই রমনদীপ ওকে ধরে গাড়িতে তুলে নিয়ে বাড়িতে উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাত বেশ গভীর, আর দুটো বাজতে মাত্র কয়েক মিনিট বাকি। অবশ্য রাত, তাই রাস্তার আশেপাশে অন্ধকার ছেয়ে গেছে, আর সেই অন্ধকার ছেড়ে আঁকা বাঁকা পথ অতিক্রম করে এগিয়ে চলছে ওদের গাড়ি। হেডলাইটের তীব্র আলো প্রায় 20-30 মিটার পর্যন্ত রাস্তাকে তুলে আলোময় করে তুলেছে। নিস্তব্ধতার ঘুম ভাঙিয়ে গাড়ি প্রচন্ড গতিবেগে শব্দের কলকাতানে মুখর হয়ে হেরে দূরে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন গাড়ির পেট্রোলের বদলে জ্বালানি রূপী সেটা পান করে চলেছে অবিরত। এমনই ভাবে চলতে চলতে হেডলাইটের আলো পৌঁছে গেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক মহিলার উপরে। মহিলা নাকি কোনো সুন্দরী অসুরতা বলা খুবই কঠিন। অজান্তেই যেন রামনদীপের পা ব্রেক করে উপরে চাপ দিয়ে ছড়ে এরকম অবশ হয়ে গেল, আর গাড়ি সরাসরি সে মহিলার সামনে এসে দাঁড়ালো। তার পরনে রয়েছে নীল রঙের বেনারসি, দুই হাত আর গলা জুড়ে রয়েছে ভারী ভারী সোনার গহনা, দুই কানে জ্বলছে বড় বড় ঝুমকা, মাথার টিকলি কপালের উপরের অংশে সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে কাজল কালো মায়াবী চোখ দুটো ভেসে যাচ্ছে কান্নায়, গোলাপি আভার ন্যায় গালে গালে দুটো ভরে রয়েছে মায়া কাজল। অশ্রু ঝরে পড়ার সাথে সাথে গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটগুলো যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে কেঁদে উঠেছে। সেই তীক্ষ্ণ কান্নার আওয়াজ ভেসে কানে আসলো এবং পর্দা যেন সরাসরি ভেদ করে ভেতরে চলে যাচ্ছে, এবং মনের গভীরে মনকে আরো বেশি ভারাক্রান্ত করে ফেলল। রামনদীপেরও দুই চোখ যেন ছলছল করতে লাগলো। কেমন এক অজানা মায়া জানে আবদ্ধ হয়ে গাড়ি থেকে বের হয়ে সে মহিলার দিকে গেল। এরপর একদম কাছাকাছি গিয়ে বুঝতে পারল সে মহিলা সত্য বিবাহিত, কিন্তু অদ্ভুত ভাবে মনে হচ্ছে যেন বিয়ে হয়নি। কেন সেটা হয়নি সেটা বেশ বলা কঠিন, কিন্তু এখনো কি নেশার কোপে আছে সেটাও যেন প্রশ্ন চিহ্নই রয়ে গেল। রামনদীপ ওই মহিলাকে প্রশ্ন করল, আচ্ছা ম্যাডাম, আপনি এত রাতে একা একা এখানে কি করছেন, আর কাঁদছেনই বা কেন? সেই নিস্তব্ধ রাতের অচেনা কান্না তীব্র তীব্র হয়ে উঠল। কান্না থামার বদলে বেড়ে যাওয়ার বেশ ভালো অবস্থা হলো। কি করবে কিছুই বুঝে উঠতে পারছি না, আবার সান্ত্বনা ছলে বলে উঠল, আরে ম্যাডাম, আমি আপনাকে সাহায্য করতে চাই, কিন্তু কি হয়েছে না বললে কিভাবে, আমি হাত বাড়িয়ে বলুন তো, সাহায্যের হাত বাড়িয়ে কিভাবে বলুন তো। এবার সে মুখ তুলে তাকালো আর বলে উঠল, আমার বিয়ের হওয়ার কথা ছিল, কিন্তু আমার বাবা পণের টাকা সম্পূর্ণ না দিতে পারায় আমার বিয়ের পিড়িতে ফেলে রেখে চলে যায় বরপক্ষের লোকজন, তাই আমি আত্মহত্যা করতে বাধ্য হয়ে এখানে চলে এসেছিলাম। কিন্তু এখানে মানুষ কি দুজন জন্তু নিজের খিদে মিটে আমাকে শরীরের জানা মিটিয়ে দিল, শারীরিক সম্পর্ক করেছে। যদিও রামনদীপের ওই মহিলাকে দেখে তেমন মনে হয়নি একবারের জন্য, আর এত সুন্দর মহিলাকে কেউ পণের কটা টাকার জন্য বিয়ে না করে থাকতে পারে, এটাও কিভাবে সম্ভব? না, ও মনে মনে ঠিক করে ফেললো যে একে অর্থাঙ্গিনী করবে। তাই মহিলাকে বলল, আপনি আপনার বাড়িতে নিয়ে চলুন আমাকে। আর আপনার বাড়ির লোকজনের সাথে কথা বলবো। আমি আপনাকে আমার স্ত্রীর সম্মান দিতে চাই, যদি আপনার এতে কোনো সমস্যা না থাকে। অনেকক্ষণ সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদার পর কান্নাটা বন্ধ করল, আর মহিলা অদূরে আঙ্গুল দেখিয়ে বলল সেখানে সে পথটা। তারপর হাঁটতে হাঁটতে ওদিকে নিয়ে গেল বাড়ির কাছে। বেশ পুরনো আমলের বাড়ি, কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না যেটা একটা বিয়ে বাড়ি, কারণ পুরো বাড়িটা অন্ধকারাচ্ছন্ন। শুধু অন্ধকার, সামনে টিম টিম ওরা আলো জ্বলছে। ওই মহিলার দরজার কাছে এসে মাটিতে বসে আমারও সেই নাকি কান্না শুরু করে দিল। রামনদীপ দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করলো, কেউ কি আছেন? বেশ কিছুক্ষণ পর একজন বৃদ্ধ মহিলা এসে হত চকিয়ে করে দিল আর বলল, আপনার কি মাথা খারাপ হয়েছে? এত রাতে এখানে এসে কি করতেছেন? রামনদীপ বলল, না মানে আপনাদের বাড়িতে একজনকে ফিরিয়ে নিয়ে এসেছি, রাস্তা ধরে খুব কান্নাকাটি করছিল। এটা বলতে ওই মহিলার চোখে মুখে আতঙ্কের ছায়া নেমে এলো। এরকম কাঁপতে কাঁপতে ওই মহিলা প্রশ্ন করলো, আপনি কাকে নিয়ে এসেছেন? ও তখন বলল, কেন, এই তো এনাকে খুঁজে না পেয়ে আরে আরে আমার সাথে তো এসেছিল। চারিদিকে ভালো করে পর্যবেক্ষণ করলো, কিন্তু কাউকে দেখতে পেল না। ওই মহিলা তখন বলল, আপনি একজন মহিলাকে বিবাহের সাজ দেখেছেন তাই না? এই ঘটনা নতুন নয়, এর আগে এমনও ঘটেছে, অনেকবার ঘটেছে। রামনদীপ বলল, তবে যে আমাকে বলল, প্রশ্ন শেষ করতে না করতে ওই মহিলা বলতে শুরু করলো, আমি ওর মা। আর এই গল্পটা বলছে না, সম্পূর্ণ সত্য ঘটনা, কিন্তু সেটা ঘটেছিল বহু বছর আগে। নেশায় মত্ত হয়ে কিছু যুবক সর্বনাশ করেছিল, তাই যারা নেশা করে তার প্রাণ কেড়ে নেয়। আপনি তাড়াতাড়ি পালিয়ে যান এখান থেকে। এটা শুনে ওর সারা শরীরে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠল। একে ছুটে রীতিমতো পৌঁছে গেল গাড়ির কাছে, কিন্তু অদ্ভুত ভাবে গাড়িতে দিনময়কে দেখতে পেল না। গাড়িতে উঠে স্টিয়ারিং হুইল হাত রাখতে পেছনের সিট থেকে সেই রাতের ভয়ানক নাকে কান্না যেন ভেসে আসলো। কিন্তু মাথার উপরের দিকে স্থিতির রিয়ারটির চিনি রীতিমতো আয়নার পেছনে কাউকে দেখতে পেল না। এ ছিল ঘটনা জেফ্রি ভাই। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাতে পারবেন। শাইন ভাই, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। এবং আশা করছি আপনাদের সবার কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে। আর সুন্দর লাগবেই বা না কেন, এত সুন্দর করে গুছিয়ে যদি কোনো ঘটনা লিখে পাঠানো যায়, সত্যি ঘটনা কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে তখনই। দ্যাট ইজ আ মাইন্ড ব্লোয়িং স্টোরি, মাশাআল্লাহ। এবং আশা করছি আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লেগেছে। আপনারা বেশি করে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ দারুণ কিছু হয়ে যাবে। এবং আমি দেখতে পাচ্ছি যে একটু একটু করে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা অনেক পছন্দ করছেন, এবং ভৌতিক সব স্টোরিগুলো কিন্তু দারুণ রকম ভাবে এনজয় করছেন। এটা বলার অবকাশ রাখে না যে আপনারা পছন্দ করছেন প্রেত, এবং এভাবেই করে কিন্তু প্রেত অনেকে দূর এগিয়ে যাবে এবং এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসা পেয়ে, এবং সামনেও দারুণ কিছু আপনাদের উপহার দিবে প্রেত। আমি দেরি করব না, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে কিছু কমেন্ট করবো আপনাদের, এবং কমেন্ট করে আজকের মতো বিদায় নেব। আজকে বেশি কথা বলবো না, সরাসরি কমেন্ট রিড আউট করবো। এবং এখন পর্যন্ত যত কমেন্ট এসেছে আমি সবগুলো কমেন্ট একটা করে পড়বো, রিপ্লাই দিয়ে চলে যাবো। চলে যাচ্ছি সরাসরি কমেন্ট সেকশনে। সো রাইট নাও আমি এখন কমেন্ট সেকশনে চলে এসেছি, এবং আশা করছি আপনাদের কিছু কমেন্ট এই মুহূর্তে রিড আউট করে কিন্তু আজকের মতো বিদায় নেব। প্রথমে যদি বলি তাহলে বলতে হবে যে আজকের এপিসোডের প্রতিটা স্টোরি কিন্তু আপনারা বেশ বেশ এনজয় করেছেন, বোঝা যাচ্ছে আপনাদের কমেন্ট দেখে। এবং এতটুকু আমি বলে দিতেই পারি যে আপনাদের কাছে বেশ ভালো লেগেছে এপিসোডটা, বিকজ আজকের প্রতিটা স্টোরি কিন্তু খুবই ইউনিক ছিল, খুব বেশ গা হিম করা বা হাড় হিম করা ঘটনা ছিল বলা যেতেই পারে। এবং আমি বলি যে স্টোরি গুলো কিন্তু বেশ ইউনিক ছিল এবং আপনারা বেশ ভালোই ভাবে এনজয় করছেন। যাই হোক, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে কিছু কমেন্ট না বলি নয়, সেটা হচ্ছে প্রথমে যদি বলি তাহলে তাহসিন ইসলাম প্লাবন ভাই কমেন্ট করেছিলেন। তিনি লিখেছেন, হ্যালো জেফ্রি ভাই, কেমন আছেন? আজকে আপনার শো শুনতে শো এর অপেক্ষায় আছি। আজকের কার স্টোরি শোনাবেন? অবিনাশ দার স্টোরি শোনাবেন কবে? অনেক দিন হয়ে গেল মুখার্জি স্যার স্টোরি শুনি না। আমি নিজেও কিন্তু খুবই আহত যে আমি পুরোপুরি স্টোরিটা শেয়ার করতে পারছি না, কিছু সমস্যা থাকার কারণে আসলে শেয়ার করা হচ্ছে না। ইনশাল্লাহ খুব সুন সময় দেখে আমি শেয়ার করে দেবো হয়তো বা। এছাড়া আমার থেকে মোজাম্মেল হক লিখেছেন, হ্যালো ব্রাদার কেমন আছেন, কাল চিটাগাং থেকে হেভি রেইন হয়েছে, খুব খারাপ অবস্থা। এক্স্যাক্টলি ভাইতো, আমি গতকাল কিন্তু ভিজে গেছিলাম রীতিমতো, আমিও বাইরে ছিলাম এবং আমি নিজে ভিজে গেছিলাম এবং তার আগের দিনও ভিজে, মানে পরপর দুদিন আমার তো এরকম অবস্থা হয়ে গেছিল, শিলা বৃষ্টি রীতিমতো হয়েছিল গত পরশু দিন ঢাকাতে, এবং আমি ভয় পেয়ে গেছিলাম যে আমার উপর শিলা পড়াতে সমস্যা, তখন আমি বাইরে ছিলাম বেসিকলি। সো আলহামদুলিল্লাহ যে কিছু হয়নি, বাট খুবই ভয়াবহ ছিল রেটটা আসলে। থ্যাংক ইউ সো মাচ। ঈশান থেকে ত্রাসিন পাবলুম ভাই আরো লিখেছেন, ফিরোজ খান ভাইয়ের স্টোরি শুনলাম এখন, আমি যে দিনই শুনি না কেন শুধু ফিরোজ খান ভাইয়ের স্টোরি থাকে। হ্যাঁ, ফিরোজ খান ভাই কিন্তু আমাদের সাথে সবসময় থাকেন এবং তিনি অফিসিয়াল ভাবেই আছেন আমার সাথে, আমি তাকে বলে রেখেছি আপনি আপনার তরফ থেকে দারুণ দারুণ সব ঘটনা কালেক্ট করে নিয়ে আসবেন। তিনি আছেন বলে এত সুন্দর সুন্দর ঘটনা কালেক্ট করা সম্ভব হচ্ছে আসলেই তাই। এছাড়া থেকে ফারুক সরকার ভাই লিখেছেন, রংপুর থেকে সাথে আছি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ রংপুর থেকে সাথে থাকার জন্য। এছাড়া আমাদেরকে আমি বলবো যে আরো কমেন্ট এসেছে, রিফাত বাবা রেখেছে, সালাম প্রেত ভাই কেমন আছেন, লাইভ মুবারক সাথে আছি, আই লাভ ইউ প্রেত, লাভ ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। রিয়াজ কুমিল্লা সিটি থেকে বলছেন, লিখেছেন আসসালামু আলাইকুম জফরি ভাই কেমন আছেন, কুমিল্লা থেকে শুনছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভয়ঙ্কর সুন্দর। আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ ইউনিক এবং কাটা দিয়ে উঠে, একটু ক্রিপি টাইপের, আমি তো এই চেষ্টাই করেছি এরকম একটু গায়ক মানে ক্রিপি টাইপের কিছু মিউজিকা মানে মিউজিক ইউজ করা যায় কিনা, যেটা আপনাদের যখনই শুনবেন তখনই একটা ভয়ে গাহিম করার একটা পরিবেশের সৃষ্টি করবে, এবং আমার মনে হচ্ছে সেটা মনে হয় আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো পেরেছি আমি এবং আপনারা বেশ এনজয় করেছেন। এছাড়া থেকে নাসির উদ্দিন ভাই লিখেছেন, কেমন আছেন, গল্পটি অসাধারণ হয়েছে আসলেই তাই, এবং প্রথম গল্পটা বেশি ভয়াবহ ছিল, মৃত্যুর পর ফিরে আসার যেটা ঘটনা, ও বাবা রে বাবা, আমি নিয়ে যখন পড়ছিলাম তখনই কেমন জানি গায়ে কাটা দিয়ে উঠছিল, গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছিল বারবার। দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং ও ইউনিক স্টোরি। Oh my god, that was brilliant. Anyways, আমি এরপর যেটা করবো সেটা হচ্ছে আরো কিছু কমেন্ট আছে ইনশাল্লাহ আরো দু একটা কমেন্ট পড়ে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি। নেক্সট কমেন্টটা হচ্ছে, সো মোটামুটি বলা যেতে পারে এই ছিল আজকের কমেন্ট সেকশন, মোটামুটি সবগুলো কমেন্টই কিন্তু পড়া হয়ে গেছে এবং আমার কিন্তু চলে যাওয়ার সময় হয়ে এসেছে এবং আই হ্যাভ টু গো, এবং আপনাদের সাথে কিন্তু আবারও কথা হবে নেক্সট এপিসোডে, এবং নেক্সট এপিসোডে দারুণ কিছু নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আবার এরকম ইন্টারেস্টিং সব স্টোরি নিয়ে আবারও হাজির হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রেতের সাথে থাকবেন। আর একটা কথা, সেটা হচ্ছে প্রেত কিন্তু ধীরে ধীরে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আমি চাইছি আপনারাও স্টোরি পাঠান, আপনাদের কাছ থেকেও কিছু ভালো ভালো স্টোরি আসুক। আপনার প্রেত ডট সাথে মিউজিক @gmail.com থেকে এখানে ঘটনা সেন্ড করে দিতে পারেন এবং আশা করছি আপনাদের ঘটনা সবসময় শেয়ার হয়েছে, এর আগেও এবারও শেয়ার হবে। দেরি করবো না, এখনকার মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।